বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সুরা। শ্রোতা ভাই বোনেরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্ব থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা পবিত্র কোরআনের সুরা আরাফের কিছু দিক নিয়ে আলোচনা করব। মহান আল্লাহর অশেষ প্রশংসা করছি যে তিনি আমাদের পবিত্র কোরআনের আরও একটি সুরা নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন।
সুরা আরাফ একটি মাক্কি সুরা। এই সুরার মোট আয়াত সংখ্যা 206। এতে রয়েছে 24টি রুকু। আরাফ জান্নাত ও জাহান্নামের মধ্যে অবস্থিত একটি স্থানের নাম। এই সুরায় আরাফ সম্পর্কিত ঘটনার বর্ণনা রয়েছে বলেই এই নামকরণ করা হয়েছে। ধর্মীয় নানা বিশ্বাসগত বিষয় ছাড়াও এই সুরার কয়েকটি মূল বিষয়বস্তু হচ্ছে আদম সৃষ্টির ব্যাখ্যা, মানুষের প্রতি হুঁশিয়ারি, মানুষকে সুপথ দেখানোর ক্ষেত্রে তাদের কাছ থেকে নেয়া মহান আল্লাহর অঙ্গীকার, তাওহিদ বা একত্ববাদ ও সুপথ থেকে বিচ্যুত নানা জাতির পরিণতি, প্রকৃত মুমিনদের বিজয়, অতীতের কয়েকটি জাতির ও কয়েকজন নবীর ঘটনা। সূরা আরাফে সাংস্কৃতিক, চারিত্রিক ও নৈতিক নানা বিষয়ে শিক্ষাদান করা হয়েছে। যেমন কোরআন ঐশী বা খোদাই গ্রন্থ, এর অনুসরণ করার অপরিহার্যতা, হযরত আদম আলাইহিসসালামের ঘটনা ও এর নৈতিক পরিণতি, মানবজাতির জন্য উপদেশ এবং কিয়ামত সংগঠনে ক্ষণকালও দেরি না হওয়া বা নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগেও তা না ঘটা।
সূরা আরাফের গুরুত্বপূর্ণ কিছু বিষয় হিসেবে অপচয়কে নিষিদ্ধ ঘোষণা, কাফিরদের অন্তিম অবস্থা, আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব সাধ্যের বেশি না হওয়া, জান্নাতবাসীদের কৃতজ্ঞতা জ্ঞাপন আরাফের বর্ণনা, জাহান্নামীদের কামনা ও প্রার্থনার আদেশও উল্লেখযোগ্য। হযরত নূহ আলাইহিসসালামের ঘটনা ও তার শিক্ষণীয় দিক, হযরত হুদ আলাইহিসসালামের ঘটনা ও তার ফলাফল, হযরত সালেহ আলাইহিসসালামের ঘটনা ও তার উদ্দেশ্য, হযরত লূত আলাইহিসসালামের ঘটনা, পুরুষ সমকামিতার নিন্দা, হজরত শোয়াইব আলাইহিসসালামের ঘটনা, বেচাকেনায় পরিমাপে কম করার নিন্দা, দস্যুবৃত্তির অবৈধতা, হজরত মুসা আলাইহিসসালামের ঘটনা ও তার চারিত্রিক ফল, হজরত হারুন আলাইহিসসালামের খিলাফত, চর্মচোখ দিয়ে আল্লাহকে দেখা অসম্ভব হওয়া, আল্লাহর কথোপকথন এবং সামেরির গোবৎস তৈরির ঘটনাও এই সুরার অন্যতম প্রধান বিষয়বস্তু। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রশংসা, সূচনা লগ্নে আলী আলাইহিসসালামের বিলায়াত, বিচ্যুত বনি ইসরায়েলি আলেম বলাম বাউরের ঘটনা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিয়ামত সংগঠনের বিষয়ে সঠিক জ্ঞান না থাকা, মানব সমাজের প্রকৃতি, আরবের মুশরিকদের অবস্থা ও জামাতে নামাজ আদায়ের নির্দেশও এই সুরার আকর্ষণীয় ও জরুরি কিছু আলোচ্য বিষয়। সুরা আরাফের দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ বলছেন,
এটি একটি গ্রন্থ যা আপনার উপর নাজিল হয়েছে যাতে করে আপনি এর মাধ্যমে ভয় দেখান, তাই এটি পৌঁছে দিতে আপনার মনে কোনরূপ দুঃখ থাকা উচিত নয়, আর এটিই বিশ্বাসীদের জন্য উপদেশ বা সতর্কবাণী। এ আয়াতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সান্ত্বনা দিয়ে মহান আল্লাহ বলছেন, কুরআনের আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বলে তা প্রচারের ব্যাপারে আপনার মনে কোনো ভয় বা আশঙ্কা থাকা উচিত নয়, রেসালাতের কঠিন দায়িত্ব পালনের ব্যাপারেও আপনি উদ্বিগ্ন হবেন না, কুরআনের বাস্তবতা বা সত্যগুলোর ব্যাপারে শত্রুদের দুর্বিনীত আচরণ ও কঠোর প্রতিক্রিয়ার ব্যাপারেও আপনার কোনো ভয় থাকা উচিত নয়।
সূরা আরাফের ১১ থেকে ২৭ নম্বর আয়াতে আদম আলাইহিসসালামকে সৃষ্টির ঘটনা এবং প্রতিনিধিত্বের সম্মান দেওয়ার কারণে তাকে সিজদা করতে ফেরেশতাদের প্রতি নির্দেশ ও এ ব্যাপারে শয়তানের বিদ্রোহের ঘটনা তুলে ধরা হয়েছে। এই সূরার ১২ ও ১৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, আল্লাহ বললেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সিজদা করতে বারণ করল? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বললেন, তুই এখান থেকে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নেই, অতএব তুই বের হয়ে যা, তুই হীনতমদের অন্তর্ভুক্ত।
আসলে শয়তান একটি উপাদানকে অন্য উপাদানের সঙ্গে তুলনা করে ভুল করেছিল। তার ভুলের কারণ হলো এটা যে সে বস্তুগত দিককে লক্ষ্য করলেও অন্য দিকগুলোকে সামান্যতমও গ্রাহ্য করেনি, অথচ সবকিছুর আগে তার উচিত ছিল মহান আল্লাহর হেকমত বা প্রজ্ঞা ও জ্ঞানের বিষয়টি বোঝার চেষ্টা করা এবং মানুষের সৃষ্টির অবস্তুগত ও ঐশী দিকটিকে গ্রাহ্য করা। কারণ স্বয়ং মহান আল্লাহ বলেছিলেন, আমি নিজ রূহ হতে তার সত্তাই ফুঁকে দিয়েছি। অর্থাৎ মানুষকে ঐশী গুণাবলী অর্জনের উপযোগিতা দান করেছি, যার ফলে সে ঐশী বা খোদাই নামগুলোর রহস্য সম্পর্কে অবহিত হয়েছে। এটাও দেখা উচিত ছিল যে স্বয়ং মহান আল্লাহ বলেছিলেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করব। তাই আল্লাহ যাকে ঐশী গুণাবলী অর্জনের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন এবং নিজ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছেন, তার চেয়ে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? আসলে শয়তান যদি এ বিষয়গুলো সামনে রেখে চিন্তা করত, তবে সে এমন বড় ভুল করত না এবং উচ্চ অবস্থান হারিয়ে চিরদিনের জন্য বিতাড়িত হতো না।
শয়তান তার ভুলের জন্য ক্ষমাও চায়নি, বরং ভুল বা অন্যায় জেদের ওপর অটল রয়েছে এবং মানুষের বিরুদ্ধে তার হিংসার আগুন চির জাগ্রত করে রেখেছে। সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চেয়েছে এবং আল্লাহও তাকে সেই সুযোগ দিয়েছেন। মানুষকে বিভ্রান্ত করার শপথ নিয়েছে সে, মানুষকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতাও দেয়া হয়েছে তাকে। অবশ্য আল্লাহ শয়তানের হাত থেকে রক্ষার ও সৌভাগ্য লাভের সরঞ্জাম হিসেবে মানুষকে দিয়েছেন পবিত্র প্রকৃতি, বিবেক, বুদ্ধি ও প্রজ্ঞা। এছাড়াও মহান আল্লাহ মানুষকে সুপথ দেখানোর জন্য পাঠিয়েছেন নবী রাসুল। শয়তান বস্তুগত বিষয়েও ভুল করেছে, কারণ কয়েকটি দিক থেকে মাটি আগুনের চেয়ে শ্রেয়। কোনো জিনিস আগুনে পুড়লে তা ছাই হয়ে যায়, তাই আগুন হচ্ছে অবিশ্বস্ত, আত্মসাৎকারী ও বিদ্রোহী, অথচ মাটি তেমন নয়, বরং বিনম্র। মাটি চিত্রিত হয় কিন্তু আগুন বিকৃত করে দেয়। মাটি উদ্ভাবক আর আগুন বিধ্বংসী। তাই এটা স্পষ্ট যে শয়তান সব দিক থেকেই ভুল করেছে। শয়তানই সর্বপ্রথম দুনিয়ায় খোদাদ্রোহিতা, ঝগড়া বিবাদ ও কিয়াসের তথা সদৃশ্য অনুমানের ভিত্তিতে তুলনা করার প্রথা চালু করেছে।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আসরে আমরা শুনব কালজয়ী একটি প্রবাদের গল্প। ইরানি কবি শেখ সাদির জীবনের একটি গল্প নিয়ে গড়ে উঠেছে এই প্রবাদ। উট দেখেছ? দেখনি। গল্পটি এরকম। সাদি এক শহর থেকে আরেক শহরে ভ্রমণে যেতেন। সাধারণত ঘোড়ায় বা অন্য কোনো বাহনে চড়েই যেতেন, কিন্তু একদিন একটু ব্যতিক্রম হল। সাদির নিজেই ভাবলেন, সবসময় তো বাহনেই যাই, আজ একটু পায়ে হেঁটে ঘুরে বেড়াবো। হাঁটতে শুরু করলেন কবি সাদি। হাঁটতে হাঁটতে হঠাৎ তার নজরে পড়ল একটা প্রাণীর পায়ের ছাপ। তিনি মাটিতে বসে খুব ভালো করে পায়ের ছাপটি নিরীক্ষণ করে নিশ্চিত হলেন উটের পায়ের ছাপ।
বসে থেকেই সামনের দিকে তাকিয়ে দেখলেন চতুষ্পদী ছন্দময় ছাপ চলে গেছে অনেক দূর। মনে মনে ভাবলেন, একটি উট তাহলে তার আগে এই রাস্তা ধরে সামনের দিকে গেছে, যেতেই তো পারে। সাদি উঠে দাঁড়িয়ে উটের পায়ের ছাপ অনুসরণ করতে লাগলেন। কিছুদূর যাবার পর দেখলেন রাস্তার পাশে বেড়ে ওঠা তরতাজা ঘাস অর্ধেক খাওয়া। বাঁ পাশের ঘাসগুলোই খাওয়া হয়েছে, ডান পাশের ঘাসগুলোতে মুখই দেয়নি। সাদি ঘাসের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে কি সব ভাবলেন, তার ভাবনার কথা শুনব মিউজিক বিরতির পর।
ভাবা ভাবির পর সাদি ঘাসের পাশে বসে উটের পায়ের ছাপ খুঁজলেন এবং দেখলেন পায়ের ছাপ সামান্য এলোমেলো হয়ে আবারও সামনের দিকে চলে গেছে ছন্দময় চালে। সাদি আবার ঘাসের দিকে তাকিয়ে মনে মনে বললেন, উটটি নিশ্চয়ই কানা, ডান চোখ কানা, কেননা বাঁ চোখ দিয়ে যতটুকু ঘাস সে দেখতে পেয়েছে সেটুকু ভালোভাবে খেয়েছে, কিন্তু ডান চোখ দিয়ে যেহেতু দেখতে পায়নি তাই ওপাশের ঘাসগুলো তরতাজা রয়ে গেছে, সেগুলোতে মুখই লাগায়নি কানা উট। সাদি আনমনে হাসলেন, উট আবার কানা? কবিদের এরকম বিচিত্র চিন্তা থাকে, দৃষ্টি থাকে, যা সাধারণ মানুষের থাকে না। এ কারণে সাধারণ মানুষ কবিদেরকে অনেক সময় পাগল বলে অভিহিত করে। যদিও প্রকৃত সত্য হল কবিদের দৃষ্টি যত দূর যায়, যত সম্প্রসারিত হয়, অন্যদের তেমনটা হয় না। এই দূরদৃষ্টির কারণেই কবিরা আজ যা দেখেন বা ভাবেন অন্যরা তা দেখে বা ভাবে বহু যুগ কিংবা বহু কাল পর।
ঘাসের তরতাজা সবুজ পেছনে ফেলে কবি সাদি এগিয়ে যান সামনের দিকে। উটের রচিত পায়ের ছন্দ দেখতে দেখতে কবির নজরে পড়ে যায় আবারও নতুন একটি রেখা, দেখতে ছায়ার মতো। এ আবার কিসের রেখা, কবিকে ভাবিয়ে তোলে। ভাবতে ভাবতে রেখা ধরে সামনে যেতে যেতে হঠাৎ তিনি দেখলেন একগুচ্ছ মাছি ওই রেখার উপর বসে আছে। কবি একটু আনত হয়ে দেখতেই মাছিগুলো উড়ে গিয়ে একটু দূরে সেই রেখার উপরই বসে পড়ে। কবি খুব ভালোভাবে চিন্তা করতে লাগলেন আর ছায়ার মতো রেখাটির সামনে পেছনে তাকাতে লাগলেন। মাছি বসতে দেখে কবি ভাবলেন এই রেখা সিক্ত মানে ভেজা, রেখাটি নিশ্চয়ই দুধের, সেজন্যই মাছি বসেছে। কবি আবারও হাসলেন, আহারে একে তো কানাউট, তার উপরে দুধের পাত্রটাও ফুটো। বিরতির পর শুনব গল্পের পরবর্তী অংশ।
কানা উট, ফুটো দুধের পাত্র, সবই কবির ভাবনা, সচিন্তিত কল্পনা। বাস্তবতা যে কি সেটা কে জানে। কবি এগিয়ে যান ছন্দময় চতুষ্পদী চিহ্ন দেখে দেখে। এবার একটু এগুতেই দেখেন পদচিহ্নের পাশে বড় একটা গর্তের মতো, মহিলার জুতোর ছাপও তার পাশে দেখা গেল। কবি মনে মনে বললেন তার মানে উট এখানে শুয়ে বিশ্রাম নিয়েছে। উটের পিঠে ছিল এক মহিলা সওয়ারি, সেও উটের পিঠ থেকে এখানে নেমেছে। সাদি আবারও সামনের দিকে তাকিয়ে দেখলেন ছন্দময় চতুষ্পদী চিহ্ন চলে গেছে আগের মতোই। কবি ভাবলেন ওই মহিলা একটু বিশ্রাম নিয়ে আবারও রওনা হয়েছে, একটু দ্রুত এগিয়ে গেলে হয়তো দেখাও হয়ে যেতে পারে। তাহলে নিজের ভাবনাগুলোর সাথে বাস্তবতার মিল আছে কি না মিলিয়ে নেওয়া যাবে। কবি তাই আবারও পা বাড়ালেন,
এবার আগের চেয়ে একটু দ্রুত গতিতে। একটু এগোতেই দেখলেন হুন্নে হয়ে একটা লোক এদিক ওদিক তাকাচ্ছে আর দৌড়াচ্ছে, তার চেহারায় পেরেশানের সুস্পষ্ট ছাপ। সাদি তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? লোকটি বলল, আমার উট পালিয়ে গেছে, তুমি এদিক দিয়ে যেতে দেখো নি? সাদি জানতে চাইলেন, আচ্ছা তোমার উটের কি ডান চোখ কানা? লোকটি জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ আমার উটের ডান চোখ কানা। সাদি জানতে চাইলেন, উটের পিঠে কি দুধ ভর্তি একটা পাত্র ছিল? লোকটি জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ দুধের পাত্রটাও ভর্তি ছিল। সাদি বলেন, আমি অবশ্য তোমার উটটাকে দেখিনি।
লোকটি বলল, দেখনি? যদি নাই দেখে থাকো তাহলে এইসব আলামত কিভাবে দেখলে? তুমি আমার উট চুরি করে লুকিয়ে রেখেছ। সাদি বললেন, এটা কি ধরনের কথা বলছ? তোমার উট কি একটা ইঁদুরের মতো যে আমি এই জনমানবহীন মরুতে তাকে লুকিয়ে রাখব? আমি কিছু কিছু আলামত দেখতে পেয়েছি যা থেকে চিন্তা করেছি এ ধরনের একটা উট এ পথ দিয়ে গেছে। লোকটা কোনো কথা না বলে তার হাতের লাঠি দিয়ে সাদিকে মারতে শুরু করে দিল। মার খেতে খেতে সাদি চেষ্টা করেছিল লোকটাকে বোঝাতে যে তিনি নির্দোষ। মারের ফাঁকে লোকটার নজর পড়ে গেল সামনের দিকে, একটা উট খানিকটা দূরে দেখা যাচ্ছে। মার বন্ধ করে লোকটা দ্রুত দৌড়ে গেল উটের দিকে।
Thank you. সাদি আপন মনে স্বাগতোক্তি করলেন, হে কবি, তৃতীয় নয়নের অধিকারী দূরদর্শী কবি, এত বিচক্ষণ চিন্তা করো, কিন্তু কেন তৃতীয় নয়নে দেখা ছবি দেখাতে গেলে চক্ষুহীনকে? কেন তুমি যে ওর দেখনি তার বর্ণনা দিতে গেলে? ভাবা উচিত ছিল হে কবি, সব কিছু জানলেও না বলাই ভালো, সব বলতে হয় না। তোমার উচিত ছিল আগে নিজেকে জিজ্ঞেস করা, উট দেখেছ? দেখনি। এই ঘটনার পর থেকে উট দেখেছ দেখনি এটি একটি প্রবাদ বাক্যে পরিণত হয়ে গেল। আর প্রবাদটি বলার সময় একজন আরেকজনকে বোঝানোর চেষ্টা করে, যা কিছু জানো সব মুখে না নাই ভালো। তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
যে কোনো সমাজেই শিশুরা নানা দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন। শিশুরা শরীর ও মনের দিক থেকে যেমন ছোট, তেমনি তাদের শক্তি ও সক্ষমতাও কম। অন্যের সহযোগিতা তাদের সবচেয়ে বেশি জরুরি। সুশিক্ষা, সুপরামর্শ, সুপ্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনা না পেলে সব দিক থেকে ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা তাদেরই বেশি। এ কারণে সারা বিশ্বেই এখন কম বেশি শিশু অধিকার নিয়ে কাজ হচ্ছে। পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে বড় বড় বুলি শোনা যায় সবচেয়ে বেশি। পাশ্চাত্যের দেশগুলো শিশু অধিকারের বিষয়ে বড় বড় কথা বললেও সেদেশেরই বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান এবং প্রতিবেদনগুলোতে ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। পাশ্চাত্যে বসবাসকারী শিশুরা কি সত্যিই সুখী? তারা কি সত্যিই প্রত্যাশিত আনন্দময় জীবনের অধিকারী? আজকের আসরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বর্তমানে পাশ্চাত্যে শিশুরা সবচেয়ে বড় যে সমস্যাগুলোর সম্মুখীন তার উৎস হচ্ছে নৈতিক অবক্ষয়। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান 2015 সালের এপ্রিলে ব্রিটেনে শিশু নির্যাতনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্রিটেনে ক্রমেই শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। সেখানকার অধিবাসীদের একটা অংশ শিশুদের উপর যৌন নির্যাতনকে অত্যন্ত উপভোগ্য বলে মনে করে। শিশুদের উপর যৌন নির্যাতন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ ও শাস্তির উপযুক্ত ব্যবস্থা না থাকায় এই প্রবণতা বাড়ছে। পত্রিকাটি আরও লিখেছে, ব্রিটেনে প্রতি 6টি ছেলে শিশুর মধ্যে একটি শিশু যৌন নির্যাতনের শিকার হয়। মেয়ে শিশুদের ক্ষেত্রে এ পরিসংখ্যান আরও ভয়াবহ। প্রতি 4টি মেয়ে শিশুর মধ্যে একজন যৌন নির্যাতনের শিকার হচ্ছে। দৈনিক গার্ডিয়ানের এই প্রতিবেদনে গণধর্ষণ, মানব পাচার ও শিশু নির্যাতনের মতো অন্যায় কাজে কোনো কোনো সরকারি কর্মকর্তার পৃষ্ঠপোষকতা ও সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
জার্মানিতেও শিশুদের উপর যৌন নির্যাতন ও ধর্ষণের হার অনেক বেশি। জার্মান পুলিশ এক প্রতিবেদনে বলেছে, সেদেশে প্রতিদিন 40টি শিশু যৌন নির্যাতনের শিকার হয়। জার্মান ফৌজদারি পুলিশ বা PKS এর এ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরেছে সুদ ডয়েটসে জেইতুং। সেখানে বলা হয়েছে, 2018 সালে জার্মানিতে 14,000-এর বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এইসব শিশুর প্রতি 10 জনের মধ্যে একজনের বয়স 6 বছরেরও কম। জার্মান পুলিশের পরিসংখ্যানে আরও বলা হয়েছে, শিশুদের বিরুদ্ধে এ ধরনের অপরাধের হার প্রতিবেদনে উল্লেখিত পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি, কারণ বেশিরভাগ শিশু তার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং স্বজনদের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়, যার ফলে শিশুদের ওপর এই নির্যাতনের তথ্য খুব একটা ফাঁস হয় না। পুলিশের কাছে অভিযোগও দায়ের হয় তুলনামূলক কম।
মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু ধর্ষণের চিত্র আরও ভয়াবহ। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রতি 8 মিনিটে একটি শিশু যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আমেরিকান লিগ্যাল সেন্টার ফর ভিকটিমস শিশুদের উপর যৌন নির্যাতনের বিষয়ে পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, প্রতিবছর আমেরিকায় শিশুদের উপর যৌন নির্যাতন সংক্রান্ত ঘটনা ঘটে প্রায় 90,000, তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি। অনেক ঘটনার তথ্যই কখনোই ফাঁস হয় না। দুর্ভাগ্যক্রমে আজ বিশ্বের অনেক দেশেই শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে, কিন্তু শিশু নির্যাতন এমন একটি অপরাধ যা প্রতিটি বিবেকবান মানুষকে কষ্ট দেয়। বিভিন্ন পন্থায় শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, শারীরিক নির্যাতন ও খারাপ ব্যবহার এর অন্যতম। ফ্রান্সে শিশুদের বিরুদ্ধে বাবা মায়ের সহিংসতা মারাত্মকভাবে বেড়েছে। এ কারণে সেখানে প্রতিদিন গড়ে 2টি শিশু মারা যাচ্ছে। এ কারণে বাবা মায়েরাও যাতে তার সন্তানদের শারীরিক শাস্তি দিতে না পারে সে ব্যবস্থা নিয়েছে সেদেশের সংসদ। এ ধরনের শাস্তিকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু পারিবারিক সহিংসতা আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন।
শিশুরাও বর্ণবৈষম্যের শিকার। মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব শিশু সহিংসতার শিকার হয় তাদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। রাষ্ট্রীয়ভাবেও কৃষ্ণাঙ্গ শিশুদের প্রতি বৈষম্য করার ঘটনা ঘটছে অহরহ। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2015 সালের সেপ্টেম্বরে এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যে শত শত কিশোর কিশোরীকে অন্যায়ভাবে প্রাপ্তবয়স্ক গণ্য করে বিচার করা হয়েছে, যদিও তারা প্রাপ্তবয়স্ক ছিল না। এসব কিশোর কিশোরীকে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করার কারণে তাদের উপর অনেক কঠিন শাস্তি চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রাপ্তবয়স্কদের জন্য যে কোনো অপরাধের শাস্তি শিশু কিশোরদের তুলনায় অনেক বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা 1,500 শিশু কিশোরের সঙ্গে এ ধরনের অন্যায় আচরণের তথ্য রেকর্ড করেছেন, যাদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। তাদেরকে কিশোর আদালতে বিচার না করে প্রাপ্তবয়স্কদের আদালতে বিচার করা হয়েছে।
ইউরোপের মৌলিক অধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, ইউরোপে প্রতিবছর প্রায় 25 লাখ শিশুকে নানা কারণে বিচার বিভাগের কাছে যেতে হয়। অনেক ক্ষেত্রেই আদালতে হাজির হতে হয়, কিন্তু শিশুদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে সে বিষয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপযুক্ত প্রশিক্ষণ নেই। এ কারণে তারা শিশু কিশোরদের সঙ্গে যথেচ্ছ আচরণ করে। তারা একজন ভিকটিম শিশুর সঙ্গে কিভাবে কথা বলতে হবে, তাদের সামনে আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা কিভাবে উপস্থাপন করতে হবে তা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানে না। বিখ্যাত গবেষক অ্যাস্ট্রিড পোর্টসিয়া ডেলাফোস্কি ইউরোনিউজকে এ সম্পর্কে বলেছেন, শিশু নির্যাতনের মামলায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা পুলিশকে সবকিছু খুলে বলে না, কারণ তারা জানেই না মামলার বিচারিক প্রক্রিয়াতে তাদের প্রাথমিক বক্তব্যের ভূমিকা ও প্রভাব কতটুকু, কারণ তাদের সামনে এর গুরুত্ব ব্যাখ্যা করা হয় না। বেশিরভাগ শিশু নির্যাতনের মামলায় ভিকটিম শিশুই একমাত্র সাক্ষী।
এই গবেষকের পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, শিশুরা বিচার প্রক্রিয়ায় তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হতে পারে না, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আস্থা থাকে না এবং শিশু হিসেবে তারা বিশেষ সহযোগিতা পাবে এমন বিশ্বাসও তাদের মধ্যে খুব একটা জন্ম নেয় না। প্রায় 400 নির্যাতিত শিশুর উপর গবেষণা চালিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন এই গবেষক।
প্রিয় শ্রোতাবন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থার শীর্ষক ধারাবাহিক আয়োজনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সুস্থ পরিবার,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা আলোচনা করেছিলাম পরিবারের অর্থনীতি নিয়ে। পরিবারগুলো যদি অর্থনীতি বিষয়ে দৃষ্টিভঙ্গি ও আচরণগত দিক থেকে উন্নতি লাভ করে তাহলে স্বাভাবিকভাবেই সমাজেও তার প্রভাব পড়বে এবং সংশ্লিষ্ট দেশ ও সমাজ উন্নতি লাভ করবে। যে কোনো পরিবারই চাই সবচেয়ে ভালো খাবারটি খেতে, সবচেয়ে সুন্দর পোশাকটি পরিবারের সদস্যদের পরাতে, সবচেয়ে ভালো বাড়িতে বাস করতে এবং ঘন ঘন ভ্রমণে যেতে।
কিন্তু বাস্তবতা হলো প্রায় পরিবারেরই আর্থিক বাজেট সীমিত থাকে এবং চাহিদা আর সামর্থ্যের মাঝে সামঞ্জস্যহীনতা একটা সাধারণ বিষয়। তাই পরিবারগুলো বাধ্য হয় সামর্থ্যের সীমায় থেকেই নিজেদের চাওয়াগুলো নির্ধারণ করতে এবং এমনভাবে পরিকল্পনা গ্রহণ করতে যাতে পরিবারের সদস্যরা তুলনামূলকভাবে বেশি সন্তুষ্টি লাভ করতে পারে। অর্থনীতির পরিভাষায় একে বলা হয় উপযোগ। কি ব্যয় করব, কতটা খরচ করব, কিভাবে খরচ করব, কে কাজ করবে, কত ঘন্টা কাজ করবে, আয়টাকে কত বেশি কাজে লাগানো যায়, কোন কোন জিনিস ঘরে তৈরি করা হবে ইত্যাদি প্রশ্ন প্রায় প্রতিদিনই একটি পরিবারে দেখা দেয় এবং এগুলোর জবাবে বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথার্থ ও দূরদর্শিতা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের এই অর্থ ব্যবস্থা নিয়ে আমরা আরও কথা বলব আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি প্রত্যাশা রইল।
পরিবারের অর্থনীতি কেবল পরিবারগুলোর ধন সম্পদ ও সমৃদ্ধির উপর নির্ভর করে না। এই অর্থনীতির জ্ঞান বরং স্বল্প আয়ের বিভিন্ন শ্রেণী, বিশেষ করে যাদের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই, তাদের জন্য বেশি প্রয়োজন। পরিবারের অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে আমাদের জানা দরকার যে একটি পরিবারের আয় বৃদ্ধির অর্থ জীবন জীবিকার উন্নয়ন ঘটানো নয়, বরং আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয়ের খাতও বৃদ্ধি পায়। সুতরাং ব্যয়ের সুষ্ঠু পরিকল্পনাই অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয়। যারা পরিবারের অর্থের যোগানদাতা তারা কতটা দূরদর্শিতার সঙ্গে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে পারছেন সেখানেই অর্থ ব্যবস্থার শিল্প ও প্রজ্ঞার বিষয়টি ফুটে ওঠে। পরিবারে বাজেট ঘাটতি দেখা দিলে সরকারের মতো সম্পূরক বাজেট সরবরাহ করার ক্ষমতা থাকে না পরিবারগুলোর, কিংবা অতিরিক্ত খরচ কমানোরও কোনো রকম সুযোগ থাকে না। সেজন্যই পরিবারের খরচগুলোর ব্যাপারে একটা সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করার সামর্থ্য থাকা দরকার।
পরিবারের অর্থনীতিকে অনন্য সাধারণ করে তোলে যে বিষয়টি তা হল পারিবারিক এবং পেশাগত ভূমিকার মাঝে আন্তঃসংযোগ। তাই পরিবারের অর্থনৈতিক তৎপরতাকে কোনো বিনোদন বা মজার বিষয় ভাবা ঠিক নয়, একে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে সঠিক কর্মসূচি গ্রহণ করতে হবে। তার মানে হল পরিবারের সকল সদস্যের দায়িত্ব রয়েছে পরিবারের অর্থনৈতিক নীতিমালা গ্রহণে মেধাবী পরামর্শ দিয়ে যথাযথ পদক্ষেপ নিতে সহযোগিতা করার। পরিবারের অর্থনৈতিক পরিকল্পনা হওয়া উচিত পরিবারের প্রত্যেক সদস্যের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে। একটি পরিবারে বিভিন্ন রকমের সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করার প্রয়োজন পড়ে। কিছু কিছু পরিকল্পনা আছে সুদূর প্রসারী, যেমন বাসার ফ্রিজ, টেলিভিশন, গাড়ি, বাড়ি ইত্যাদির পাশাপাশি সাময়িক কিছু প্রয়োজনীয়তার বাজেটও দরকার হয়, যেমন রেস্টুরেন্টে সবাই মিলে খেতে যাওয়া কিংবা কোথাও বেড়াতে যাওয়া ইত্যাদি। রুচি, সামর্থ্য ও সাংস্কৃতিক সমৃদ্ধির উপর নির্ভর করে এগুলোর জন্য বাজেট নির্ধারণ করা উচিত, যেন সিদ্ধান্ত হুট করেই পাল্টে না যায়।
পরিবারের খরচ কমাতে উপায়গুলোকে কাজে লাগানোর আগে যেসব উপায় রয়েছে সেগুলোর মাঝে তুলনামূলক একটা পর্যালোচনা করে নেওয়া ভালো। তারপর যে প্রক্রিয়াটি সামর্থ্যের মধ্যেই উপভোগ্য ও উপযুক্ত বলে মনে হবে সেটাই নির্বাচন করা উচিত। যেমন বাসার কাজে এমন একটি সরঞ্জাম কেনার প্রয়োজন পড়ল যে দামিও পাওয়া যায় আবার সস্তাও রয়েছে বাজারে, আপনার উচিত হবে সস্তা এবং প্রয়োজনীয় কাজ মেটায় সেরকম একটা বেছে নেয়া। পরিবারের অর্থনীতিতে সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কেননা সময়ের ব্যাপারে একটা সীমাবদ্ধতা আছে, কারণ একে না জমিয়ে রাখা সম্ভব না, ফেরত নেওয়া যায়। এই সময়ের বিষয়টি মাথায় রেখেই যে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা করা যুক্তিযুক্ত। সময়ের আনুকূল্যকে কাজে লাগাতে প্রথম পদক্ষেপেই পরিবারের অর্থনীতির জন্য সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা উচিত।
পরিকল্পনাহীন একটি পরিবার লক্ষ্যহীন সংস্থার মতো। পরিবার গঠনকারীদের লক্ষ্যে পৌঁছার জন্য যদি বিদ্যমান সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগানোর মতো যথেষ্ট অভিজ্ঞতা কিংবা দূরদর্শিতা না থাকে, তাহলে উদ্দেশ্য অর্জন করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং প্রথমে পরিবারের সামগ্রিক লক্ষ্যগুলোর একটা রূপরেখা নির্ধারণ করে নিতে হবে। তারপর ধীরে ধীরে ছোট ছোট পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে করতে বড় পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হতে হবে। তবে ছোট বড় সকল পরিকল্পনায় বাস্তবায়িত হবে। সুতরাং পরিকল্পনাগুলোকে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি এই তিন ভাগে ভাগ করে নিতে হবে। আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে পাঠাবেন এই পরিকল্পনা থাকতে হবে বহু আগে থেকেই, এটা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট ছোট অনেক পরিকল্পনা গ্রহণ করার প্রয়োজন পড়ে, যেমন কি পড়াবেন, কোন স্কুলে পড়ালে ভার্সিটিতে ভর্তি হতে পারবে ইত্যাদি বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে ছোট পরিকল্পনার অংশ।
অর্থনীতি বিশেষজ্ঞদের মতে এই পর্যায়ের পর অর্থাৎ পরিকল্পনা গ্রহণ করার পর সেগুলো বাস্তবায়ন করার জন্য সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন করা হলে পরিবারে নেমে আসবে সাফল্য, পরিবারের সকল সদস্যের মুখে ফুটে উঠবে অনাবিল হাসি। এজন্য যে কাজটি করতে হবে তা হল স্বেচ্ছাচারিতা কিংবা নিজের সিদ্ধান্তই শ্রেষ্ঠ ভাবার মানসিক জং বা মরিচাকে পরিবারের সকল সদস্যের অন্তর থেকে ধুয়ে মুছে দূর করে ফেলা, সেই সাথে সততা ও আন্তরিকতা দিয়ে একাত্ম হয়ে পরিবারের কল্যাণ চিন্তা করা হলে সৌভাগ্যের দ্বার খুলে যাবে ইনশাআল্লাহ। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এই প্রত্যাশা রইল।
দর্পণ। শ্রোতিবন্ধুরা, ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি 21 মে শুক্রবার থেকে কার্যকর হয়েছে। মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সাথে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর যুদ্ধ শুরুর এক মাস আগে থেকেই সম্ভাব্য যুদ্ধের বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। গত 10 মে যুদ্ধ শুরু হয়। আজকের অনুষ্ঠানে আমরা এই যুদ্ধে জয় পরাজয়ের একটি হিসাব তুলে ধরব। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আরব ভূখণ্ড দখল করে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্রের আবির্ভাবই ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের মূল কারণ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান সালেহ আল আরাভি বলেছেন, ইসরায়েলকে আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে আমাদের যুদ্ধের মূল লক্ষ্যই হচ্ছে আল কুদস মুক্ত করা এবং এটা আমাদের সবচেয়ে অগ্রাধিকারযোগ্য বিষয়। তিনি আরও বলেছেন, বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা সৌর্ড অব কুদস নামে যে অভিযান চালিয়েছে তাতে প্রমাণিত হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের মূল লক্ষ্য এখন কুদস শরীফের দিকে। যাই হোক, শেষ পর্যন্ত মিশরের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পর ফিলিস্তিনের সর্বত্র বিজয় মিছিল হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা, পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসেন। এ সময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানান স্লোগান দেন তারা। আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হামাসের নেতারা বিজয় ভাষণ শুরু করেন ঈদের খুতবা দিয়ে।
গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল হাইয়া তার ভাষণের শুরুতেই তাকবীর দেন। এরপর সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আজ আমাদের বিজয়ের ঈদ, হে রব, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনি আমাদের শত্রুদের পরাজিত করে আমাদের জনগণকে বিজয় দিয়েছেন, আল কুদসকে বিজয়ী করেছেন, শেখ জাররাহকে বিজয়ী করেছেন, সকল স্থানের জনগণকে বিজয় দান করেছেন। এ যুদ্ধ ছিল ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ, কিন্তু ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আল আকসা মসজিদ রক্ষা এবং বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনিদের রক্ষার জন্য ইসরায়েলের কোনো হুমকিকেই পরোয়া করেনি। এটা একটা অসম যুদ্ধ, কেননা ইসরায়েল সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত। অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য পার্থক্য এটাই যে তারা পাথর মেরে যুদ্ধের সময়গুলো পার করে এখন ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ করার পর্যায়ে উন্নীত হয়েছে। ফিলিস্তিনিদের কাছে উন্নতমানের অস্ত্রশস্ত্র না থাকলেও বর্তমানে তারা ক্ষেপণাস্ত্র শক্তিতে এমন পর্যায়ে পৌঁছেছে যে কয়েক মিনিটের মধ্যে শত শত রকেট বা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আঘাত হানার ক্ষমতা রাখে।
আরেকটি বিষয় হচ্ছে সৌর্ড অব কুদস অভিযানে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এবার প্রতিরোধের ক্ষেত্রে যে শক্তির পরিচয় দিয়েছে তার ফলে ইসরায়েলের বহু শহর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন একথা স্বীকার করে বলেছেন, হামাসের মুহুর্মুহু রকেট হামলায় বেশিরভাগ ইসরায়েলি হতচকিত হয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন স্থানে ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ব্যাপারে ইসরায়েলি পার্লামেন্টের ডানপন্থী দলের প্রতিনিধি এবং সাবেক আইন ও বিচারমন্ত্রী ইয়ালাত শাকেদ এক টুইটার বার্তায় বলেছেন, শহরের পুলিশ সহিংসতা রোধে তারা কিছুই করতে পারছে না। যদিও এই যুদ্ধে গাজার ফিলিস্তিনিরা ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, কিন্তু ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরব রাজনৈতিক বিশ্লেষক আব্দুল বারি আতাওয়ান ইসরায়েলে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের নজিরবিহীন রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বলেছেন, বলা যায় এখান থেকে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হওয়ার দিন গণনা শুরু হয়েছে।
আরেকটি বিষয় হচ্ছে, এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণ ও প্রতিরোধ যোদ্ধারা বিজয়ের ধারা অব্যাহত রেখেছে। যেখানে ফিলিস্তিনিরা আগে ইসরায়েলের বুলেটের জবাব পাথর দিয়ে দিত, এখন তারা ক্ষেপণাস্ত্র দিয়ে আগ্রাসী ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছেড়েছে এবং ইসরায়েল গাজা দখল করার কথা স্বপ্নেও ভাবে না। ইসরায়েলের মোকাবেলায় ফিলিস্তিনিরা এরই মধ্যে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল আরাবি বলেছেন, শত্রুরা যেন এটা না ভাবে যে তাদের হামলায় ফিলিস্তিনের কয়েকজন কমান্ডার শহীদ হওয়ায় হামাস দুর্বল হয়ে পড়েছে এবং প্রতিরোধের এই ধারা অব্যাহত থাকবে, প্রতিদিনই প্রতিরোধ শক্তি জোরদার হচ্ছে। কুদস শহরের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তারের যে চেষ্টা ইসরায়েল করেছিল তা কার্যত ব্যর্থ হয়েছে এবং তাদের এই ব্যর্থতা কালের সাক্ষী হয়ে থাকবে। এই হামাস নেতা আরও বলেছেন, এই যুদ্ধে ফিলিস্তিনের জনগণই বিজয়ী, কেননা যুদ্ধ বাধিয়েও ইসরায়েল কুদসের পরিচিতি মুছে দিতে পারেনি।
আরেকটি বিষয় হচ্ছে, ফিলিস্তিনিদের সৌর্ড অব কুদস অভিযানে যারা পরাজিত হয়েছে তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। কেননা মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত আল কুদস শহরকে মুক্ত করাই ছিল বর্তমান যুদ্ধের মূল কারণ। সেখানে বহু ফিলিস্তিনিও বসবাস করে, কিন্তু ফিলিস্তিনিদের সরকার হয়েও স্বশাসন কর্তৃপক্ষ এই যুদ্ধ চলাকালে প্রতিরোধ যোদ্ধাদেরকে সমর্থন দেয়নি, এমনকি সামান্য সহযোগিতাও তারা করেনি। এই যুদ্ধে আরেকটি পরাজিত শক্তি হচ্ছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মূলত তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইয়ের লাপিদের নেতৃত্বে যাতে নতুন মন্ত্রিসভা গঠিত না হয় সেজন্য জনমত নিজের পক্ষে টানার জন্য তাড়াহুড়ো করে যুদ্ধ বাঁধিয়েছেন, কিন্তু ফল হয়েছে উল্টো। কারণ ইসরায়েলিরাও হতাহত হয় এবং তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ায়, এছাড়া রাস্তায় রাস্তায় ইহুদি অভিবাসী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় এটা প্রমাণিত হয়েছে, নেতানিয়াহু ইসরায়েলি নাগরিকদের স্বার্থ রক্ষার চাইতে নিজের ক্ষমতা টিকিয়ে রাখাকেই অগ্রাধিকার দিচ্ছেন।
ফিলিস্তিনিদের সৌর্ড অব কুদস অভিযানে আরেক পরাজিত শক্তি হচ্ছে ইসরায়েল ও আমেরিকার তল্পিবাহক আরব দেশগুলো। সৌদি আরব অনেক বিলম্বে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানালেও কোনো আরব দেশ ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসেনি। একমাত্র কাতার ভিত্তিক আল জাজিরা টিভি চ্যানেলই ইসরায়েলি বর্বরতার চিত্র তুলে ধরেছে, কিন্তু অন্য আরব দেশগুলোর মিডিয়া ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়া থেকে বিরত রয়েছে। তারা ইসরায়েলের বর্বরতার বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছে।
এছাড়া এই যুদ্ধে মার্কিন সরকার ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পরাজয়ও ফুটে উঠেছে। বাইডেন প্রশাসন মুখে ইসরায়েল এবং ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনার সমালোচনা করলেও বাস্তবে তারা ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার আছে এমন দাবি তুলে তারা সরাসরি তেল আবিবের প্রতি সমর্থন ঘোষণা করেছে। এটা যুক্তরাষ্ট্রের জন্য নৈতিক পরাজয়। অন্যদিকে জাতিসংঘ স্বাধীনভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। শ্রোতা বন্ধুরা, হামাস ইসরায়েল যুদ্ধে জয় পরাজয়ের বিষয়ে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Thank you.